জয় নিতাই। গতদিন আমরা অতি অপূর্ব মহিমান্বিত তত্ত্বান্বিত সেই দত্তাত্রেয় মহারাজ, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশে অবতীর্ণ, তাঁর ২৪ গুরুর বর্ণনা আমরা শ্রবণ করেছি, যা শ্রবণ করলে জীবের বিশেষ ফল লাভ হয়, আমরা তা শ্রবণ করেছি। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি স্বধাম গমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেমতো অবস্থায় উদ্ধবের সঙ্গে তত্ত্বকথা বলেছিলেন, আমরা সেই তত্ত্বকথাই যৎকিঞ্চিত শ্রবণ করতে চলেছি। দেখো হে উদ্ধব, আমাকে যারা যারাই পেয়েছে সেই ভক্তি দ্বারাই পেয়েছে, তাও আমরা শ্রবণ করেছি। প্রায়েণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব নোপায় বিদ্যতে সদ্রং প্রায়ণং হি মহাসতম ন রোধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম এব চ ন সত্যায়স্তপস্ত্যাগ নিষ্ঠাপূর্তম ন দক্ষিণা। হে উদ্ধব, প্রায়শই যারা যারা আমাকে পেয়েছে না, তারা ভক্তিযোগ অবলম্বন করে আমার কথা শ্রবণ করতে করতে আমাগত চিত্ত যাদের হয়েছে তারাই আমাকে প্রাপ্ত হয়েছে। ন রোধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব। হে উদ্ধব, সাংখ্যযোগ তপস্যা সাধ্যায় বড় বড় কৃচ্ছ সাধন দিয়ে আমাকে সহজে কেউ পায়, যারা যারাই পেয়েছে সেই কেবলমাত্র ভক্তিযোগ অবলম্বন করে। যেমন বৃত্রাসুর প্রহ্লাদ মহারাজ, দৈত্যেন্দ্র বৃষপর্বা, দৈত্যেন্দ্র বলি মহারাজ, সেই ময় দানব এবং রাবণের ভ্রাতা বিভীষণ, সুগ্রীব মহারাজ, পরমবীর হনুমানজি, জাম্ববান, গজেন্দ্র, জটায়ু, ধর্মব্যাদ এবং সেই মথুরার কুব্জা আর ব্রজের সেই সরল চিত্তগতা প্রাণা সেই গোপিকাগণ, ব্রাহ্মণ পত্নীগণ, এছাড়া আরো আরো যারা যারা আমাকে পেয়েছে না, একমাত্র সৎসঙ্গ দ্বারাই, মানে আমার কথা শ্রবণ করেই আমাকে লাভ করেছে, আমাকে ভক্তি করেই তারা পেয়েছে। কৃচ্ছ সাধনের দ্বারা আমাকে পাওয়া খুব বিরল। জানো তো, যারা আমার কথা শ্রবণ করে না তাদের কাছে আমি না গলে যাই, আর তারাই অনায়াসে আমাকে পেয়ে গেছে। উদ্ধবজি মহারাজ তিনি প্রশ্নের পর প্রশ্ন করে চলেছেন। ভগবান তখনও বলছেন, ইয়ং ন যোগেন সাংখ্যেন দানব্রত তপোদ্ধারৈ। আমাকে যোগ সাংখ্য দান কৃচ্ছ ব্রত এবং অন্যান্য দান দক্ষিণা নিষ্ঠাপূর্ত, মানে কূপ তড়গাদি খনন করেও আমাকে সহজে পায় না, একমাত্র ভক্তি দ্বারাই আমাকে অনায়াসে পেয়ে থাকে। উদ্ধবজি জিজ্ঞাসা করছেন, ক্রিয়জগম সমাচক্ষ ভগবারাধনম প্রভো যস্মাত্তং যে যথার্চন্তি সত্যতা সত্যতর সব। হে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ, যে ক্রিয়াযোগ অবলম্বন করে ভক্তগণ আপনার পূজা অর্চনা আদি করে থাকেন, তার প্রকৃত ভাব ও উদ্দেশ্য আমি জানতে একান্ত আগ্রহী। আপনি কৃপা করে বলুন, এই পরম কল্যাণকর যে ক্রিয়াযোগ অবলম্বন করে আরাধনার কথা দেবর্ষি নারদ, ভগবান ব্যাসদেব ও আচার্য বৃহস্পতি আদি মহান মহান মুনি ঋষি বৃন্দেরা বারে বারে প্রতিধ্বনিত করেছে। আপনি স্বয়ংই সেই ক্রিয়াযোগের সৃষ্টি মূল, আপনি সেই ক্রিয়াযোগের মূল কারণ। উত্তরকালে ব্রহ্মা নিজ পুত্র ভৃগু আদি মহর্ষিদের এবং শঙ্কর নিজ শক্তি ভগবতী পার্বতীকে সেই তত্ত্ব উপদেশ করেছিলেন। তা হে ভগবান, হে মর্যাদা রক্ষক প্রভু, এই ক্রিয়াযোগ সর্বকল্যাণকর, এতে ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি বর্ণের ও ব্রহ্মচারী গৃহস্থ আদি আশ্রমের বিচার অনুপস্থিত। আমার বিচারে এই পথ নারী ও শূদ্রদের জন্য সর্বশ্রেষ্ঠ সাধনা পদ্ধতি এই ক্রিয়াযোগ। তা হে রাজীব লোচন শ্যামসুন্দর, আপনি শঙ্করাদি জগদীশ্বরকে ঈশ্বর এবং আপনি আপনার শ্রীচরণাশ্রিত প্রেমী ভক্ত, আপনি অনুগ্রহ করে এই কর্মবন্ধন থেকে মুক্তি হওয়ার কি বিধিবিধান আছে আপনি তাই বলুন। উদ্ধবের প্রশ্ন শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, হে উদ্ধব, কর্মকাণ্ডের বর্ণনা বস্তুত সুবিশাল ও অপরিমেয়। এই কর্মকাণ্ড সে কোনো ছোটোখাটো সাবজেক্ট নয়, বিশাল। তার বর্ণনা পূর্বাপর ক্রমান্বয়ে বিধিগতভাবে আমি সংক্ষেপে বর্ণনা করছি। ভগবানও বলছেন তা তো বিশাল, তাই সেই বর্ণনা, ক্রিয়াযোগের বর্ণনা আমি সংক্ষেপ আকারে তোমাকে শ্রবণ করাচ্ছি। বৈদিক, তান্ত্রিক ও মিশ্রিত এই তিন বিধিতে আমার পূজা হয়ে থাকে। ভক্ত নিজ অনুকূল বিধি অবলম্বন করে আমার আরাধনা করে থাকে। সর্বপ্রথম অধিকার অনুসারে শাস্ত্রোক্ত বিধি অবলম্বন করে নির্দিষ্ট সময়ে আমার ভক্ত যজ্ঞ উপবিত সংস্কার দ্বারা সংস্কৃত হয়ে দ্বিজত্ব প্রাপ্ত হয়। তদন্তর শ্রদ্ধা ভক্তি সহকারে কোন বিধি অবলম্বন করে সে আমার আরাধনায় যুক্ত হবে তার বিবরণ শুনে রাখ। আরাধনাকালে প্রয়োজন ভক্তি ও কপটতারাহিত্য। দেখুন, প্রভু সম্মুখে বলছেন যে তুমি আরাধনাই করো, ভজনই করো, সাধনই করো, পূজাই করো, সেটা কি হবে? ভক্তি মাখা আর কপটতা রাহিত্য, মানে কপটতা থাকবেই না। অতঃপর পিতা ও গুরুরূপ পরমাত্মা স্বরূপে আমার পূজা আবশ্যক। আমার পূজা উৎকৃষ্ট পূজা সামগ্রী দ্বারা হওয়া বাঞ্ছনীয়। পূজা কিসে হয়? প্রতিমাতে, বেদিতে, অগ্নিতে, সূর্যে, জলে, হৃদয়ে অথবা ব্রাহ্মণে, যে কোনো আধারেই হওয়া সম্ভব। উপাসক সে কি করবে? ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে শরীর শুদ্ধিকরণ হেতু প্রাতকৃত্য, যেমন দন্তধাবন, স্নানাদি ক্রিয়া করবে। অতঃপর বৈদিক ও তান্ত্রিক শুভমন্ত্র সহকারে মৃত্তিকা ও ভস্ম লেপন করে পুনরায় অবগাহন করবে। অতঃপর বেদোক্ত সন্ধ্যা বন্দনাদি আরাধনা করবে এবং তার সমপনান্তে দৃঢ় সংকল্প সহকারে বৈদিক ও তান্ত্রিক উভয় বিধি অনুসারে কর্মবন্ধন থেকে মুক্তি প্রদানকারী আমার পূজায় নিযুক্ত হবে। হে উদ্ধব, আমার পূজা অষ্টমূর্তির মধ্যে যে কোনো বিগ্রহে বিধেয়। আট প্রকার বিগ্রহের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে, তার মধ্যে যে কোনো একটা হলেই হবে। কি কি? প্রস্তর, দারু, ধাতুময়ী, বালুকাময়ী, যেমন গোপিকাগণ কাত্যায়নী অর্চনা করেছিলেন যমুনার তীরে সেই বালুকাময়ী দেবী মূর্তি পূজা করেছিলেন। মৃত্তিকা চন্দনাদির পট মানে চিত্রপটেও পূজা হবে এবং মনোময় মানে মনের দ্বারা চিন্তন করা এটা হচ্ছে মনোময় মূর্তি। সেই মনোময় আর মণিময় মানে স্বর্ণ মণিমাণিক্য দিয়ে তৈরি যে বিগ্রহ এই আট প্রকার মূর্তি পূজার বিধিশাস্ত্রে আছে। অবস্থান সচল ও অচল দুই বিগ্রহেই আমি সমরূপ। তার প্রমাণ গৌরীদাস পণ্ডিতের স্ত্রী নিতাই গৌর বিগ্রহ কি হয়েছিল জানেন? গৌরীদাস পণ্ডিত ছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর তথা নিত্যানন্দ প্রভুর প্রাণ। তা সেই মূর্তির ঘটনা আপনারা তা সকলেই জানেন। সেই দিব্য মূর্তি এক কারিগর দিয়ে রচনা করালেন, স্বপ্নাদেশ হয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনে সাক্ষাতে গিয়েছেন কালনায়স্থিত গৌরীদাস পণ্ডিতের গৃহে। সেই বিশাল মূর্তি অদ্যাপিও বিদ্যমান। সেখানে গৌরীদাস পণ্ডিতের আনন্দের সীমা নেই, প্রভুদ্বয় এসেছেন, নিতাই গৌর এসেছেন, আনন্দের আর কোনো সীমা নেই। তাই তিনি নিজ হস্তে ভোগ রন্ধন করতে পারতেন খুব সুন্দর। যেমন শান্তিপুরে সীতা ঠাকুরানী অতি সুন্দর ভোগ রন্ধন করতে পারতেন, প্রভু সন্তুষ্ট হতেন, গৌরীদাস পণ্ডিত নিজে পাপ করতেন। নিতাই গৌর আছেন আর নিতাই গৌর সাক্ষাতে গিয়েছেন, কি আনন্দ! তিনি সুন্দরভাবে রন্ধন করে সকলকে পাওয়ালেন। এবারে নিতাই গৌর মানে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তারা গৌরীদাস পণ্ডিতের থেকে বিদায় চাইছে। বলছেন যে হে প্রিয় ভক্ত গৌরীদাস, আমাদের তো এখন অনেক কাজ বাকি, যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য সিদ্ধ করতে হবে। তা আমি না, আমরা দুজন চললাম, তোমাকে আমরা কি যে আশীর্বাদ দেব তা তো বুঝেই পাচ্ছি। বলছে না না, আপনারা দুজন গেলে হবে না। বলছে কেন, আমরা দুজন যাচ্ছি কোথায়? আমরা দুজন তো তোমার মন্দিরে আছি। বলছে না না, ও তো দারুময়ী কাঠের, ও তো কাঠের বিগ্রহ, আমি এই আপনাদের দুজনকে আসল পেয়েছি, অতএব আমি ওই কাঠের বিগ্রহ আর সেবা করব, আপনারা দুজন থাকুন, বরঞ্চ ওই কাঠের বিগ্রহ দুটো চলে যান। বলছে ঠিক আছে, তোমার তাই ইচ্ছা। এবারে হলো কি, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের সঙ্গে ভেতরে আসছেন, আর কি আশ্চর্য, কি অলৌকিক ঘটনা যে গৌরীদাসের সেই যে নিতাই গৌর বিগ্রহ তারা দুজন হেঁটে কথা বলতে বলতে গলা ধরে চলে যাচ্ছে, একে অপরের কাঁধ ধরে সেই কাঠের বিগ্রহ হেঁটে চলে যাচ্ছে, আর এনারা দুজন প্রবেশ করছে। বলছে ঠিক আছে, তাহলে আমরা দুজন যদি থাকি তাহলে তোমার ওই দুই বিগ্রহ ওনারা কিন্তু আমাদের কার্য করতে চলে যাবে। গৌরীদাস পণ্ডিত তো একেবারে হতভম্ব হয়ে গেলেন, কি আশ্চর্য, আমি যাকে অচল বিগ্রহ মনে করতাম তারা দেখি আবার হেঁটে চলে যাচ্ছে। তখন গৌরীদাস পণ্ডিত গিয়ে সেই বিগ্রহদ্বয় হেঁটে চলে যাচ্ছে, চাঁদের চরণ ধরে বলছে না না প্রভু আপনারা যাবেন না। এবারে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তারা দুজন বলছে না না, তাহলে আমরা চললাম, আমরা চার মূর্তির মধ্যে তোমার যে দুই মূর্তি ভালো লাগে তুমি রাখ। গৌরীদাস পণ্ডিত তো সংকটে পড়লেন, কি আশ্চর্য, এ তো দেখি আসল দুই ঠাকুর যদি আমি রাখি তাহলে বিগ্রহদ্বয় তো হেঁটে আসি বলে চললেন, এবারে আমি যদি বলি না না হে দারুময়ী বিগ্রহ তোমরা থাকো, এবার নিতাই গৌর বলেন তাহলে আমরা আসি, দুজনকে বিদায় দিতেই হবে। মহাপ্রভু বলছেন হে গৌরীদাস, তুমি এই বিগ্রহকে দারুময়ী মনে করো না, আমি তো তোমার কাছে সাক্ষাৎ রূপে থাকি গো, তুমি যেও না। তুমি আমাদের যে কোনো দুজনকে বিদায় দাও, তুমি দারুময়ী বলে মনে করো না। বলছেন, প্রভু আপনি তাহলে সাক্ষাৎ রূপেই আমার এখানে সেবা নেন? বলছেন, হ্যাঁ, তোমার মতো ভক্তের সেবা পেয়ে তো আমি ধন্য হই, তাই তো আমি তোমার কাছেই আছি একস্বরূপে। হে গৌরীদাস, আমাদের দুজনকে তো যেতেই হবে, চারজনের মধ্যে দুজন না গেলে আমরা যে ওই গোলকধাম থেকে এসেছি সেই কাজগুলো কে করবে বলো তো ভাই? তুমি আমাদের দুজনকে ছেড়ে দাও, যে কোনো দুজনকে, তুমি যদি বলো আমরা দুজন থাকি তাহলে বিগ্রহদ্বয় চলে যান, আর যদি বলো বিগ্রহদ্বয় থাকুক আমরা দুজন যাই তাহলে সেটাও মানবো, তুমি যা বলবে। গৌরীদাস পণ্ডিতের তো মাথার আর ঠিক নাই, কোনটা করি? তখন চিন্তা করে দেখলেন সেই চারজনই এক জায়গায় বসে গল্প করছেন, কথা বলছেন। তখন তিনি বলছেন, ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন আমার বিগ্রহদ্বয়ের মধ্যে আপনি সর্বদাই সাক্ষাৎ রূপে আছেন, সে বিগ্রহ নয় সাক্ষাৎ আপনি, তাহলে আমি সেই পূর্বের ঠাকুর নিয়েই থাকি, বরঞ্চ আপনাদের চারজনকে তো রাখা সম্ভব নয় আপনি বলছেন। আমি তো মনে করছিলাম চারজনই থাকলে ভালো। তো বলছেন, না না না, তা হবে না গৌরীদাস, যে কোনো দুজনকে তোমাকে ছেড়ে দিতে হবে। বলছেন, ঠিক আছে প্রভু, তাহলে আমার আগে যেমন আপনি ছিলেন সেই রকমই থাকেন, আর আপনারা দুজন তাহলে, আর আমি তো আসনও বলতে পারি না, আপনারা দুজন তা মানে 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 আস। এবারে গৌরীদাস পণ্ডিতকে আলিঙ্গন করলেন প্রভুদ্বয়, তারপরে চলে গেল। এই গৌরীদাস পণ্ডিতের বিগ্রহ অদ্যাপিও একেবারে সাক্ষাৎ রূপ, সেখানে ঝলক দর্শন হয়, সেখানে প্রভুকে কেউ যদি চিত্ত দিয়ে হরণ করে নেন সেদিন কিন্তু ওই বিগ্রহদ্বয় আর ওখানে থাকবেন না, তাই সেখানে ঝলক দর্শন। মহাপ্রভু কথা দিয়েছিলেন, কোনো ভক্ত আমাকে তার হৃদয়ের মধ্যে বসিয়ে নিয়ে যদি চুরি করেন তাহলে কিন্তু আমি আর থাকবো না এখানে, তাই যাতে দর্শনে বিঘ্ন হয় সেজন্য ওই পর্দা টেনে দেন, আবার পর্দা খুলে দেন, বারংবার এমন করতে থাকে। তা সেই সচল আর অচল দুই বিগ্রহেই আমি সমরূপ। দেখুন, ভাগবতের সঙ্গে আমাদের চৈতন্য মহাপ্রভুর তথা লীলা পরিকর্তের একেবারে মিল। এই ভাগবতের সমস্ত সকলেই তো গৌর রূপে এবং গৌর ওই গৌরলীলায় গিয়ে অবতীর্ণ হয়েছে, অতএব প্রত্যেকটা জায়গাতেই মিল। তাই আমি সেই অচল সচল দুই বিগ্রহেই সমরূপ, তাহলে গৌরীদাস পণ্ডিতের সিদ্ধান্ত দিয়ে এখানে আমাদের আরো সুন্দর হয়ে গেল। তাই হে উদ্ধব, অচল প্রতিমা পূজায় নিত্য আবাহন নিত্য বিসর্জন করতে নেই, সর্বদাই তার সেবা করা উচিত। সচল সম্বন্ধে বিকল্প ব্যবস্থা সম্ভব, তাতে আবাহন বিসর্জন বিধি কঠোরভাবে প্রযোজ্য হয় না। বালুকা নির্মিত বালুকাময় বিগ্রহে নিত্য আবাহন ও নিত্য বিসর্জন হয়ে থাকে। মৃত্তিকা চন্দনাদি বিগ্রহ ও পটে চিত্রপটে অবস্থিত মূর্তিকে স্নান প্রয়োজন নয়, কেবল মার্জনা করাই বিধেয়। কিন্তু অন্য সকল বিগ্রহের স্নানক্রিয়া অতি আবশ্যক। আমার বিগ্রহ পূজার দ্রব্যাদি উৎকৃষ্ট ও বিশেষ প্রকারের হয়ে থাকে, কিন্তু নিষ্কাম ভক্ত অনায়াসে লব্ধ দ্রব্যাদি দ্বারা আমার ভাবে বিবর হয়ে হৃদয়েই আমাকে পূজা করে থাকে মানসিক। হে উদ্ধব, প্রস্তর ও ধাতু নির্মিত বিগ্রহে স্নান বসন আবরণ তো উপযোগী, বালুকাময়ী নির্মিত বিগ্রহে অথবা মৃত্তিকা নির্মিত বেদিকার পূজার মন্ত্র সহযোগে অষ্ট ও তার প্রধান দেবতাদের যজ্ঞস্থানে পূজা বিধেয়। যদি অগ্নিতে আমার পূজা হয় তখন ঘৃত সংযুক্ত দ্রব্য সামগ্রী দ্বারা আহতি প্রদান করা কর্তব্য। সূর্যকে প্রতিজ্ঞানে উপাসনায় অর্ঘ্যদান ও উপস্থানই আমার প্রীতি, মানে আমার প্রীতি ভক্তি বর্ধন হয়ে থাকে। জলে উপাসনায় তর্পণী বিধেয়, যখন কোনো ভক্ত আন্তরিক শ্রদ্ধা সহকারে কেবল জল নিবেদন করে, আমি তা অতি প্রীতিভরে বা অতি প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। কোনো ব্যক্তির অশ্রদ্ধাযুক্ত পূজা আমি গ্রহণ করি না, তার প্রভূত পরিমাণ বস্তুও স্বীকৃত হয় না। যখন আমি শ্রদ্ধা ভক্তি সহকারে নিবেদিত জলেই প্রসন্ন হই, তখন গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্যাদি দ্রব্যের নিবেদনে আমি প্রসন্ন হই না। তা উল্লেখের প্রয়োজন কোথায়? উপাসক সর্ব আরম্ভে পূজা সামগ্রী প্রস্তুত করে নেবে, অতঃপর কুশাগ্র পূর্ব দিকে রেখে কুশ স্থাপন করবে, তদন্তর পবিত্রতা সহকারে পূর্ব অথবা উত্তর মুখে কুশাসনে উপবেশন করবে, অচল বিগ্রহের সম্মুখে উপবেশনই বিধেয়, অতঃপর পূজারম্ভ ক্রিয়া সম্পাদন করবে। কোনো কোনো জায়গায় এমনভাবেই মন্দির রয়েছে যে সেখানে পূর্ব দিক আর উত্তর দিকে বসতে গেলে সেবা হয় না, তাই সেখানে ঠাকুরের সম্মুখে বসে সেবা করলেই হবে, তাহলে আর দিক দিগান্তের কোনো বিধি বিধান থাকবে না। প্রথমে যথাবিধি অঙ্গন্যাস করন্যাস করে শুদ্ধিকরণ হতে হবে, তারপর মূর্তিতে মন্ত্রন্যাস করবে এবং হাত দিয়ে বিগ্রহের উপর পূর্ব সমর্পিত বস্তু সকল ব্যাপনয়ন করে সেটিকে পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিতে হবে। তারপর গন্ধ, পুষ্প দ্বারা জলপূর্ণ ঘট এবং প্রক্ষণ পাত্র আদির পূজা করবে। প্রক্ষণ পাত্রের জলের দ্বারা পূজন সামগ্রী এবং নিজ শরীরকে শুদ্ধ করবে। তদন্তর পাদ্য, অর্ঘ, আচমনের জন্য তিন পাত্রে কলস থেকে জল রাখবে এবং তাতে পূজা পদ্ধতি অনুসারে সামগ্রী অর্পণ করবে। পাদ্যপাত্রে শ্যামাক মানে দুর্বা, ধান, কমল, বিষ্ণুক্রান্তা এবং চন্দন, তুলসী দল আদি। অর্ঘ্যপাত্রে গন্ধ, পুষ্প, অক্ষত, জপ, কুশ, তিল, সর্ষে এবং দুর্বা, ও আচমন পাত্রে জায়ফল, লবঙ্গ আদি রাখবে। তারপর পূজক এই তিন পাত্রকে ক্রমশ হৃদয় মন্ত্র, শিরোমন্ত্র, শিখামন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে অবশেষে গায়ত্রী মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করবে। অতঃপর প্রাণায়াম দ্বারা প্রাণবায়ু এবং সদ্বিচার দ্বারা শরীরস্থ অগ্নি শুদ্ধ হয়ে গেলে হৃদয় কমলে পরম সূক্ষ্ম এবং শ্রেষ্ঠ দীপশিখা সম আমার জীব কলার ধ্যান করবে। অতিমহান ঋষি মুনিগণ ওঙ্কারের অকার, উকারের মকার, বিন্দু এবং নাদ এই পঞ্চকলার শেষে সেই জীবকলার ধ্যান করে থাকে। পূজন আদি করার পরে প্রভুর ধ্যান করে। আত্মস্বরূপ এই জীবকলা যখন তার তেজে সমস্ত অন্তকরণ এবং শরীর পূর্ণ হয়ে যায়, তখন মানসিক উপচার দ্বারা মনে মনে তার পূজা করতে হবে। তদন্তর তন্ময় হয়ে আমার আবাহন করবে এবং আমার প্রতিমা আদিতে তা উপস্থাপন করবে। অতঃপর মন্ত্র দ্বারা অঙ্গন্যাস করে তাতে আমার পূজা করবে। হে উদ্ধব, আমার আসনে ধর্ম আদি গুণ ও বিমলাদি শক্তির উপস্থিতির চিন্তন আনার প্রয়োজন হয়। অর্থাৎ আসনের চতুষ্কোণে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্যরূপ চার পায়া, অধর্ম, অজ্ঞান, লোভ ও শ্রীহীন এই চতুষ্টয় চতুর্দিকে দণ্ড, সত্য, রজ, তম, রূপ তিন পাটা নির্মিত পাটাতন, তার উপরে বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যোগা, প্রহি, সত্তা, ঈশানা এবং অনুগ্রহ। এই নবশক্তি বিরাজমানা। সেই আসন উপরে এক অষ্টদল পত্র, তার কর্ণিকা অতি প্রকাশমান এবং তার পীত কেশরের সৌন্দর্য অতি সুমনোহর। আসন সম্বন্ধে এইরূপ ভাবেনে পাদ্য আচমনীয় এবং অর্ঘাদির উপচার প্রস্তুত করবে। তদন্তর ভোগ ও মোক্ষের হেতু বৈদিক এবং তান্ত্রিক বিধিতে আমার পূজা করবে। সুদর্শন চক্র, পাঞ্চজন্য শঙ্খ, আমার কৌমুদকী গদা, খড়গ, বাণ, ধনুক, হল, মুসল, এই অষ্ট আয়ুধের পূজা অষ্ট দিশাতে করবে এবং বক্ষস্থলে যথাস্থানে কৌস্তবমণি, ওই বৈজয়ন্তী মালা ও শ্রীবৎস চিহ্ন আছে তারও পূজন করবে। আর এইভাবে তিনি বলতে বলতে বলছেন, হে উদ্ধব, সামর্থ্য অনুসারে নিত্য আমাকে চন্দন, খসখস, কর্পূর, কেশর, অগরুর দ্বারা সুবাসিত জলে স্নান করাবে। স্নানকালে সুবর্ণ ধর্ম, আদি স্বর্ণ এবং ধর্মানুবাদ, জিতন্তে পুণ্ডরীকাক্ষ আদি আদি, মানে মহাপুরুষ বিদ্যা, সহস্র শীর্ষ পুরুষ, আদি পুরুষ সুক্ত, এবং যেমন ইন্দ্রং নর নেমর্তিতা হবন্ত আদি আদি মন্ত্রোক্ত দ্বারা আমার পূজন আদি করবে। এইভাবে তিনি সমস্ত পূজনের কথা বলছেন। আর বলছেন যে প্রাচীন ঋষিগণ অথবা ভক্তবর্দের রচিত ছোট বড় স্তব স্তোত্র দ্বারা আমার স্তুতি সহকারে প্রার্থনা করে বলবে, হে ভগবান, আপনি প্রসন্ন হন, আমাকে আপনার কৃপা প্রসাদে নিমজ্জিত করুন। পূজান্তে দণ্ডবত প্রণাম নিবেদন করবে এবং অপরাধ ক্ষমা করবে এবং অপরাধ ক্ষমা প্রার্থনা জানাবে। আর নিজ মস্তক আমার চরণে উপস্থান করে, হস্ত দ্বারা আমার চরণ ধারণ করে, দক্ষিণ হস্তে দক্ষিণ চরণ আর বাম হস্তে বাম চরণ প্রণাম নিবেদন পূর্বক প্রার্থনা করবে, ভগবান, আমি সংসার সাগরে নিমজ্জিত, মৃত্যুরূপ কুমির আমার পশ্চাৎ ধাবমান, আমি আতঙ্কগ্রস্ত ও আপনার শরণাগত। হে প্রভু, হে ভগবান, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। যথাবিহিত স্তুতি সমর্পণান্তে আমাকে সমর্পিত মাল্য শ্রদ্ধাযুক্ত হয়ে ধারণ করা কর্তব্য, বা আমার ভক্ত যদি সেখানে গমন করেন, আগমন করেন, তাহলে তার গলদেশে আমার প্রসাদই নির্মাল্য প্রদান করবে। মাল্য আমার প্রসাদ হয়ে থাকে, বিসর্জন আবশ্যক হলে এইরূপ চিন্তা না প্রয়োজন। প্রতিমা দিব্য জ্যোতিতে সমুজ্জ্বল, প্রতিমার জ্যোতি হৃদয়স্থ জ্যোতিতে বিলীন হয়ে আছে, এই হল প্রকৃত বিসর্জন। হে উদ্ধব, প্রতিমা আদিতে শ্রদ্ধাযুক্ত হয়েই পূজা করা প্রয়োজন। আর কারণ আমি সমস্ত প্রাণীতে এবং সহৃদয়ে নিত্য নিবাস করি। হে উদ্ধব, বৈদিক ও তান্ত্রিক ক্রিয়ায়োগে যে আমার পূজা আরাধনা করে থাকে, সে ইহলোক ও পরলোকে আমারই প্রদত্ত অভীষ্ট সিদ্ধি লাভ করে থাকে। শক্তি সামর্থ্য আনুকূল্য, মানে উপাসক এক সুদৃঢ় সুন্দর মন্দির নির্মাণ করে আমার বিগ্রহ প্রতিষ্ঠায় তৎপর হবে, যদি সামর্থ্য থাকে। মন্দির সংলগ্ন ভূমিতে সুন্দর সুগন্ধিত পুষ্পের জন্য পুষ্পোদ্যান রচনা করা কর্তব্য। আর মন্দিরে বিগ্রহের নিত্য পূজা ও বিশেষ পার্বণ ও উৎসব সকলের উৎকৃষ্ট ব্যবস্থা হওয়ার প্রয়োজন। যেমন প্রভুর জন্ম মহোৎসব হচ্ছে, তাহলে সেখানে সুন্দরভাবে যথোচিত সামর্থ্য অনুসারে সেখানে সেই পার্বণ কার্য সুসম্পন্ন করা উচিত। অথচ কিছুই করব না, মন্দির আছে, তাহলে কিন্তু অপরাধ। এই পার্বণ, নিত্য পূজা, উৎসব, সেবা উপলক্ষে ভূমিদান, বাজার, নগর, গ্রাম দান আমার প্রীতিবর্ধন করে। দানি ব্যক্তি আমার ঐশ্বর্যে মণ্ডিত হয়ে থাকে, আমার বিগ্রহ প্রতিষ্ঠার ফল পৃথিবীর একচ্ছত্র সাম্রাজ্য লাভ, মন্দির নির্মাণ করবার ফল ত্রিলোকের সাম্রাজ্য লাভ, ও সেবা পূজার ব্যবস্থার ফল ব্রহ্মলোক প্রাপ্তি, একত্রে তিন ফল আমার সমত্ব লাভ করে। আর নিষ্কামভাবে আমার সেবা পূজাকারী আমার ভক্তিযোগ লাভ করে করে থাকে, যা আমাকেই লাভ করবার একেবারে উত্তম পথ। আর অপরকে দান করে অথবা অন্যের দেওয়া বস্তু আদি আত্মসাৎ করে যে ব্রাহ্মণ আদির জীবিকা হরণ করে, সে কোটি বৎসর কাল পর্যন্ত বিষ্টা হয়ে কাল যাপন করে। যারা এই সকল মাঙ্গলিক কর্মে সাহায্য করে, প্রেরণা দান করে অথবা অনুমোদন করে, তারাও মৃত্যুর পর সেই কর্ম সম্পাদনকারীর ন্যায় ফল লাভ করে থাকে। তারা যত সক্রিয়ভাবে সাহায্য করে তদনুরূপ অধিক ফলভাগীও হয়ে থাকে। অতএব হে উদ্ধব, আমি তোমাকে এই সুন্দর প্রসঙ্গ বর্ণনা করলাম। দেখো, শুধু আমার পূজা করলেই হবে না, আমার ভক্তের পূজারও বিশেষ প্রয়োজন। যারা কেবল আমাকে ভক্তি করে, আমার পূজা করে, আমাকে ভক্তি করে সুন্দরভাবে ভোগরাগ প্রদান করে, কিন্তু ভক্তদের সঙ্গে তারা ভালো ব্যবহার করে না, তাদের পূজাও আমি গ্রহণ করি না। হে উদ্ধব, এত কিছু বলার মূলে হচ্ছে কি, যে একমাত্র সেই আমারই চিন্তন, আমারই কথা বলা এবং সর্বদাই আমার কথা শ্রবণ, এটাই হচ্ছে জীবের পরম এবং শ্রেয়। ভগবান কর্তৃক উদ্ধবের উপদেশ দান তো করছিলেন, তার মধ্যে শ্রদ্ধালুর্মে কথা শৃন্দন সুভদ্রা লোক পাবনী গায়ন ননু স্মরণ কর্ম জন্ম চাবি নয়ন মোহু। দেখো, যতই কিছু পূজা অর্চনা দান ধ্যান যা কিছুই আছে, কেবল শ্রদ্ধাযুক্ত হয়ে কথা শৃন্দন, আমার কথা যারা শ্রবণ করে তারা অনায়াসেই আমাকে পেয়ে থাকে। আর কি বলছেন, মত কথা শ্রবণে সদ্যা মদনু ধ্যান মুদ্রাব সর্বলাভ কহরণম দর্শনাত্ম নিবেদনম। মত কথা শ্রবণে শ্রদ্ধা, আমার কথা শ্রবণ করার জন্য যাদের শ্রদ্ধা, আর মদনু ধ্যানম উদ্ধব, যারা মত আমার ধ্যান করেন, মানে আমার লীলা চিন্তন করেন, এরই নাম ধ্যান। ধ্যান মানে চোখ বন্ধ করে যোগাসনে বসা নয়। আর যারা সমস্ত কিছু, তাদেরকে মনে করতে হবে কি, যারা তারা সমস্ত কিছুই লাভ করে নিয়েছে। আর দাস্যনাত্ম নিবেদনম, সর্বদাই আমার দাস ভাব করে আত্মনিবেদন করে, তারা হচ্ছে শ্রেষ্ঠ। সাধু সঙ্গের মহিমা এবং কর্ম ও কর্মত্যাগের বিধি বর্ণনা করলেন। একমাত্র সৎসঙ্গই, এই হরিকথা শ্রবণের নামই হচ্ছে সৎসঙ্গ। এতদ ব্যতীত রেখে আপনি যেখানেই যাবেন দেখবেন সৎসঙ্গ কি, সেখানে তো ওই মানে নিন্দাসঙ্গ চলতে থাকে। সৎসঙ্গ করতে করতে জীব যদি নিকৃষ্টতম জীব হয়, মনুষ্য হয়, তাহলে কিন্তু সে অনায়াসে ভগবানকে পেয়ে যায়। কিন্তু এই যারা কুসঙ্গ করে, দাম্ভিক লোকের সঙ্গে মেশে কপটতা ব্যক্তিদের সঙ্গ করে, তাদের অধোগতি, তাদের বিদ্যা বুদ্ধি যশ পরাক্রম বল সব বৃথা। তাদের একে একে এক একদিন তার সমস্ত শুভ ক্ষয় হতে। ত্রেতাযুগের একটি কথা মনে পড়ছে। ভগবান রামচন্দ্র মাতা সীতা এবং অনুজ লক্ষ্মণকে নিয়ে বনবাসী হয়েছিলেন 14 বছরের জন্য। তা সেখানে কি হলো, লক্ষ্মণ গিয়েছে ফল আহরণ করতে, ফল আনতে গিয়েছে বনে। ঘুরে ঘুরে ফল আনতে হবে, জানা নেই শোনা নেই, অজানা জঙ্গলে বাস করতে হয়েছে। রামচন্দ্র সীতা দেবী একেবারে ক্লান্ত, তাই একটি বৃক্ষ মূলে তিনি বসে আছেন। বৃক্ষমূলে বসে আছেন আর রামচন্দ্র ধনুষ বাণ নিয়ে এই অনতি দূরে সামনাসামনি তিনি ভ্রমণ করছেন আর সেই জঙ্গলের শোভা দেখছেন। জানকী দেবী তিনি বৃক্ষ মিলে মূলে বসে আছেন, সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা। তাঁর ত্রিঅঙ্গ থেকে একবারে জ্যোতি প্রকট হয়ে রয়েছে, চতুর্দিকে জ্যোতিষ্মান হয়ে রয়েছে। চতুর্দিকে তার সেই জ্যোতি বনকে আলোকিত করেছে। এর মধ্যে ওই বৃক্ষের উপরে একটি রাজহংস ছিল, তা সেই রাজহংস সে চিন্তা করছে, আহা এই যে আমি দেখেছি বনে বনে জঙ্গলে জঙ্গলে যোগী মুনি ঋষিগণ তারা কি করেন, সর্বদাই চোখ বন্ধ করে খেয়ে না খেয়ে কোনো প্রকারে জীবন ধারণ করে তারা এক আত্মানন্দে বিভোর হয়ে তারা যেন কার ধ্যান করছে। এই সেই দেবী, এনারই ধ্যান করে। সেই হংস বলছে, সীতামায়ের শ্রীঅঙ্গে ওই বৃক্ষের ফাঁক দিয়ে রৌদ্র এসে গায়ে পড়েছে, তাই চিন্তা করছেন, আহা আমি এক পক্ষী, আমি তার তো ধ্যানও করতে পারবো না, চিন্তাও করতে পারবো না। সমস্ত মুনি ঋষিগণ অত অত শাস্ত্র অধ্যয়নের পরেও তারা বলে আমরা কিছুই জানতে পারি, তা আমি কি করি। তা সীতামায়ের শরীরে ওই বৃক্ষের ফাঁক দিয়ে এসে রৌদ্র পড়েছে শরীরে, তাই সেই বৃহৎ রাজহংস সে কি করছে, পাখনা দুটোকে মেলে ওই রৌদ্রটা আড়াল করেছে, ছায়াটা সীতামায়ের শরীরকে একবারে পূর্ণ ছায়া প্রদান করছে। আর সে রাজহংস সে তখন মানে অনেক কিছু ভাবের আবেগে বহু কিছু চিন্তা করছে, আহা এ হচ্ছে সেই মুনি ঋষিদের হৃদয়ের মধ্যে যে চিন্তন করেন, এই সেই দেবী, এই সেই দেবী, আর ওই দেখো দূরে দূরে বিচরণ করছে সেই দেব, এনাদের দুজনেরই চিন্তন করেন ওই মুনি ঋষিগণ। তাই তিনি খুব আনন্দ পাচ্ছেন, তার পক্ষদ্বয়কে মেলে দিয়ে তিনি আড়াল করে আছেন, ছায়া করে আছেন। আনন্দ যখন অত্যাধিক আপনার মধ্যে আনন্দ হবে না, আপনি তখন মনে করবেন, আহা এত আনন্দ আমি কাউকে একটু বলি। তাই কি করছে, এক বায়স মানে কাক উড়ে যাচ্ছে, তা বলছেন, ওই বায়স ভাই এদিকে এসো এদিকে এসো। তা সেই কাক এসে রাজহংস ডেকেছে, আর রাজহংসের খুব আনন্দ হচ্ছে, আনন্দটাকে ভাগ করতে চাইছে। যখন খুব আনন্দ হয় তখন একজনকে বললে যেন একটু শান্তি আরো বেশি হয়। তখন সেই কাকটা যখন এসেছে, আসলে বলছে, কি বলছিস বল, উমুক জায়গায় মরা মরেছে, আমাকে যেতে হবে, আমাকে সেখানে খেতে হবে। যেমন বলে না, আরে কি বলছিস বল না, আমার এখন মুখ জায়গায় ভান্ডারা আছে, দক্ষিণা পাওয়া যাবে। ওই কাকের ওই ভাব, এ হচ্ছে কুসঙ্গ। তা সেই কাক বলছে, সেই কাককে বলছে যে দেখো আমি দেখলাম কি, এই দেখো নিচের দিকে একবার চেয়ে দেখো। তা সেই কাক বলছে, ওই তো এক মেয়ে লোক বসে আছে, ও আর কি দেখবে। তো বলছে, না না বায়স ভাই, তুমি যা মনে করছো তা নয়, এ সাক্ষাৎ লক্ষ্মী, দেখো না ওই মুনি ঋষিগণ চিন্তন করে, এনারই চিন্তন করে। বলেন, দূর তোর মুনি ঋষি আর লক্ষ্মী, বলে সে গায়ে পায়খানা করে দিয়ে কাক তো চলে গেছে। সীতা দেবী দক্ষিণ বাহুতে ওই কাকের বিষ্ঠা এসে লেগে গেছে। তা দেখুন কুসঙ্গ কত খারাপ জিনিস, অসৎসঙ্গ সদাত্যাগ এক বৈষ্ণব আচার। অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে, সে যে কেউ হোক না কেন, নিজের পিতা নিজের মাতা নিজের আত্মীয় নিজের স্বজন নিজের বন্ধু, সে যদি অসৎসঙ্গ হয় কুসঙ্গী হয় তাহলে সে ত্যাজ্য, ত্যাগ করতে হবে তাকে। রামচন্দ্র প্রভু এসে দেখছেন সীতাদেবী বিরক্তি বোধ করছে, গায়ে বিষ্ঠা ত্যাগ করেছে সেই বায়স কাক, রামচন্দ্রের ক্রোধ হয়েছে। তিনি বললেন, এত বড় সাহস আমার ধর্মপত্নীর গায়ে এইভাবে বিষ্ঠা ত্যাগ করে? তিনি বাণ সংযোজনা করে উপরের দিকে তাকিয়ে দেখছেন কি সেই রাজহাঁস, তাহলে রাজহাঁসের কর্ম, প্রভু তাকে বাণ মারল। সে পড়ে যাচ্ছে আর বলছে কি, কুসঙ্গ সঙ্গ করিতে গিয়া স্বরে হংস নিপতন। কুসঙ্গ, কুসঙ্গের সঙ্গ করতে গিয়ে স্বরে মানে তীরে হংস নিপতন, তাই তার ভাষায় বলছেন, কুসঙ্গ সঙ্গ করিতে গিয়া স্বরে হংস নিপতন। রামচন্দ্র তিনি ভগবান, যখন সেই পক্ষী এই কথা বলছে যে আমি আজ কুসঙ্গ করতে গিয়ে আমার মৃত্যু হয়েছে, তাতেও আমি ধন্য যে প্রভুর হাতে আমার মৃত্যু হচ্ছে। প্রভু রামচন্দ্র ভগবান তিনি বুঝতে পারলেন যে আমার সীতা দেবীর গায়ে এই রাজহংস সে বিষ্ঠা ত্যাগ করেন। তিনি তখন চক্ষুভেদী বাণ ছাড়লেন, মানে যে সীতা দেবীর উপরে বিষ্ঠা ত্যাগ করেছে তার চক্ষু বিদ্ধ করে নিয়ে সেই পাখিকে চলে আসবে। এর মধ্যে দেখতে দেখতে সেই কাকের চক্ষুতে সেই তীর বিদ্ধ হয়ে কাকটাকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন কোথায় পৌঁছে গিয়েছিল সেই পরম আরাধ্যা দেবীকে দর্শন পেয়েছে সেই রাজহংস, কত আনন্দ তার মধ্যে, কত উচ্ছ্বাস এসেছিল, কিন্তু ওই কুসঙ্গ সঙ্গ করতে গিয়ে তার সেই অতি সুন্দর সময়টা তার কাছে একেবারে ভয়ঙ্কর হয়ে উঠ, বিভৎস হয়ে উঠ। তাই টিকাকারগণ বলছেন, অসৎসঙ্গ দাম্ভিক প্রকৃতির কপটতা ব্যক্তির সঙ্গে থেকে সর্বদা দূরে, সর্বদাই তাকে বর্জন করতে হবে। সে যদি নিজের একেবারে গুরুস্থানীয় ব্যক্তিও হয় তথাপি তাকে ত্যাগ করতে হবে। তাহলে কুসঙ্গটা কেমন? তারপরে উদ্ধব প্রশ্ন করলেন, প্রভু আপনি যে অমূল্য অমূল্য সব ভাগবতীয় কথা আমাকে শ্রবণ করাচ্ছেন, এর পূর্বে কেউ কখনো কি এমন কথা শ্রবণ করেছে? বলছেন, দেখো সনক, সনন্দন, সনত কুমার আদি তারা ব্রহ্মাকে গিয়ে এই ভাগবতীয় কথা জিজ্ঞাসা করল। ব্রহ্মাজি আমার শিষ্য এই সনত কুমার, এখানে মূলের ভিতরেই শিষ্য বলে বর্ণনা করেছে। অথচ প্রভু আবার বলছেন কি যে সেই চতুষ্ণ আমি, কিন্তু এই ক্ষেত্রে তিনি বলছেন যে সনত কুমার তারা আমার শিষ্য। তাদের প্রশ্নের উত্তর ব্রহ্মাজি দিতে পারলেন না, তিনিও ভাগবত জানতেন না। তিনি তখন ধ্যানস্থ হয়ে বারংবার আমাকে চিন্তন করে বলছেন যে হে ভগবান, হে পরমেশ্বর, আমার পুত্র চতুষ্টয় এবং অন্যান্য ঋষিরা আমাকে এই ভাগবতীয় জ্ঞান তারা আমার থেকে চাইছে, কিন্তু আমি তো জানি না। তাই প্রভু তিনি ভক্তবৎসল, তাই তিনি কি করেছেন, দেখতে দেখতে এক অপূর্ব হংস শরীর ধারণ করে সেখানে উপস্থিত হলেন। বলো হংস ভগবান কি যায়। তারপরে তিনি হংস রূপে এসে সেখানে সেই ভাগবত তত্ত্ব বর্ণনা করে, ব্রহ্মাজি চতুষ্ণ দেবর্ষি আদিও ছিলেন কেউ কেউ, যদিও এখানে মূলের মধ্যে দেবর্ষি আদির কথা বলেননি, তথাপি টিকাকারগণের অভিমত যে তারাও ছিলেন, এই ভাগবত ছাত্র শ্রবণ করাল হংসরূপে। তা হে উদ্ধব, আমি হংসরূপে ব্রহ্মা এবং আমার শিষ্য সনত কুমার আদিকে শ্রবণ করাই। সনত কুমার তারা আশ্চর্যান্বিত হয়ে বলছেন, প্রভু আপনি কে? আপনি কোনো দেবতা? আপনি কোনো দেবশ্রেষ্ঠ? আপনি কোনো মহাত্মা? বা আপনি কোনো তেজস্বী কোনো পুরুষ? কে আপনি? এই প্রকার রূপ ধরেছেন। তা আমি হংসরূপে তাদের আমার পূর্ণ শরীর দর্শন করিয়ে আমি সেখান থেকে দেখতে দেখতে অন্তরিত হলাম। বলো ভক্তবৎসল ভগবান কি জয়, বলো হংস ভগবান কি জয়। আর হে উদ্ধব, ভক্তিযোগী হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ, আর এই ভক্তিযোগের জন্য সর্বদা আমার কথা শ্রবণ। আমি দেখো হে উদ্ধব, তুমি যেখানেই থাকো না কেন, আমি এই দ্বাপর যুগে যেখানে যেখানে যে যে লীলা করেছি, তুমি সেই লীলাগুলো চিন্তন করবে আর ভক্ত সমীপে কীর্তন করবে, তোমার আর কিচ্ছু করতে হবে না, তুমি অনায়াসে আমার কাছেই চলে আসবে। আমিও স্বধামে যাচ্ছি বটে, কিন্তু তোমাকে ছেড়ে আমার সেই গোলোকেও ভালো লাগবে না। তিনি ভক্তিযোগের প্রাধান্য দেখালেন, এছাড়া ভিন্ন ভিন্ন সিদ্ধির পরিচয় এবং তার লক্ষণ সমূহ প্রভু নিজ মুখে বর্ণনা করে শ্রবণ করালেন। ভগবানের বিভূতির বর্ণনা করলেন, নিজের বিভূতির কথা তিনি বর্ণন করলেন, যা আমরা দ্বিতীয় স্কন্ধে শ্রবণ করেছিলাম, সেই বিষয়টি প্রভু আবার উদ্ধৃতি করলেন। এই সমস্ত তত্ত্বকথা যখন শ্রবণ করাচ্ছিলেন, সেখানে দুজন বিশিষ্ট ব্যক্তি, ভগবান বলছেন, উদ্ধব মহারাজ রয়েছেন আর মহর্ষি মৈত্রীও সেখানে রয়েছে, তাদের দুজনকেই বলছেন, দেখো আমার পরম ভক্ত বিদুরকে তোমরা কিন্তু এই ভাগবতীয় রস, এই তত্ত্ব কথা তোমরা কিন্তু শ্রবণ করিও, সে সাধারণ নয়। হে উদ্ধব, হে মৈত্রীয়, তোমরা দুজন যেমন আমার প্রিয়, সেও আমার কাছে তোমাদের ন্যায় অতি প্রিয়। বর্ণাশ্রম ধর্মের নিরূপণ করলেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের কি করণীয়, বলছেন তারা যদি তাদের বর্ণচিত ধর্মাদি পালন না করে, তাহলে কিন্তু তাদের সেই ব্রাহ্মণত্ব ক্ষত্রিয়ত্ব বৈশ্যত্বের কোনো মূল্য নেই। শপথভোজী ব্যক্তিও তারা যদি আমার গুণগ্রাম কীর্তন করে, আমার গুণগ্রাম শ্রবণ করে, হে উদ্ধব, তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের থেকেও শ্রেষ্ঠ, তাদের উপরে। এইভাবে তিনি ভগবানের নামের কথাই বিশদ রূপে ব্যাখ্যা করলেন, বানপ্রস্থী ও সন্ন্যাসীর ধর্ম বর্ণনা করলেন, চরম বৈরাগ্য তারা কেমনভাবে জীবন ধারণ করবে সেখানে উচ্চ বৃত্তির কথা বর্ণনা করলেন। মাধুকুরিত করা তো অতি সহজ, গিয়ে রাধেশ্যাম বললাম, বানানো রুটি একেবারে ঘিতে বা তেলে ভেজে একেবারে সুন্দর সবজি দিয়ে দিচ্ছি। আর উচ্চ বৃত্তিটা কেমন, কৃষকেরা চাষ করে নিজেদের ফসল কেটে নিয়ে চলে গেছে, সেখানে কিছু নেই, ওই দুটো একটা করে করে ধান গম বা জব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সেটাকে আবার সংস্কার করে তাটা সেটা আবার রন্ধন করে প্রভুকে ভোগ লাগিয়ে পাওয়া, কত কষ্ট। এই উচ্চ বৃত্তি সেই বিশ্বরূপ মহারাজ, তিনি তষ্টাপুত্র বিশ্বরূপ, তিনি উচ্চ বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতেন, একেবারে পরম বৈষ্ণব ছিলেন। আর কি বললেন, ভক্তি জ্ঞান সংযম নিয়মাদি সাধনের বর্ণনা করলেন, সংযমী হতে হবে, এই চঞ্চল মনকে একেবারে দণ্ড দিয়ে মেরে মেরে নিজের বশীভূত করতে হবে, দণ্ডটা হচ্ছে আত্মা। হে উদ্ধব, যত যত শরীর আছে তন্মধ্যে আমি এই মনুষ্য শরীর যখন নির্ণয় করলাম, তৈরি করলাম, তখন আমার শ্রেষ্ঠ সংস্কারের জীব হচ্ছে এই মনুষ্য, দেবদুর্লভ এই মনুষ্য শরীর, এই শরীরটা বিষয়ভোগের জন্য নয়, বিষয়ভোগের জন্য অন্যান্য জন্তু জানোয়ার রূপে যখন জন্মেছে সেখানে বিষয়ভোগ করেছে, এই মনুষ্য শরীরটা একমাত্র আমার কৃপায় জীব প্রাপ্ত হয়ে থাকে, কি জন্য, আমার উপাসনা করবে বলে। দেখো তার মধ্যে দুটি সত্তা আছে, এক দুটো পাখি আছে তার মধ্যে, জীবাত্মা পরমাত্মা রূপ। জীবাত্মা সে কি চাইছে, এটা খাবে সেটা খাবে, ওটা কিনবে সেটা কিনবে, ওটার দরকার সেটার দরকার, কিন্তু পরমাত্মা রূপী যে দ্বিতীয় পক্ষী রয়েছে সে একমাত্র হরিকথা রূপ অমৃত পান ছাড়া সে কিছু করে না, সব কথা ছাড়া সে শুনতে চায় না। সে তার খাদ্যটা কি, হরিনামাম হরিনামামৃত, হরি নাম রূপ অমৃত সে পান করতে চায়, হরি কথা শুনতে চায়, হরি কথা বলতে চায়, কিন্তু ওই জীবাত্মা রূপী যে পক্ষী রয়েছে সে কিন্তু বাধার সৃষ্টি করে। কিন্তু কি করতে হবে, আমি এই মনুষ্যের মধ্যে একটি স্বাতন্ত্রত্ব প্রদান করেছি, সূক্ষ্ম চেতনা প্রদান করেছি, যা আমি অন্য পশু পক্ষী জীব জানোয়ারদের প্রদান করিনি, কেবল মনুষ্যের মধ্যে আছে। যেমন কোন হিংস্র জন্তু জানোয়ার সে অখাদ্য কুখাদ্য জীবহত্যা করে খাচ্ছে, তার জন্য পাপ নেই, কারণ তার বিবেকই নেই, চেতনাই দেননি প্রভু। কিন্তু হে উদ্ধব, এই মনুষ্যের মধ্যে আমি চেতনা প্রদান করেছি, তাকে স্বাতন্ত্রত্ব প্রদান করেছি, তা সে যদি স্বাতন্ত্রত্ব প্রাপ্ত হয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠে, মানে বেদ ধর্মকে উল্লঙ্ঘন করে, তাহলে সে আমার ওই পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জটরে শয়নম, আমার ওই কালচক্রের মধ্যে পতিত হয়ে সে পুনঃপুন জন্মাবে আর পুনঃপুন বিভিন্ন জনি থেকে জনিতে ভ্রমণ করতে থাকবে। এই মনুষ্য শরীর হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ, আমার উপাসনা করার একমাত্র উৎকৃষ্ট রাস্তা। জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগের মধ্যে ভক্তিযোগই যে শ্রেষ্ঠ প্রভু সে কথা বর্ণনা করলেন। দোষ গুণ নিরূপণ এবং তার রহস্য তিনি বর্ণনা করলেন। এইভাবে তিনি উদ্ধব মহারাজকে একাদশ স্কন্ধের সম্পূর্ণ জ্ঞানই তিনি তাকে প্রদান করেছেন। তিনি বলছেন, হে উদ্ধব, একমাত্র আমার কাছে যত যত কিছু এই পৃথিবীতে আছে এবং আমার সেই সদামে রয়েছে, তন্মধ্যে আমার প্রিয় কারা জানো তো? আমার তন্মধ্যে আমার প্রিয় হচ্ছে তোমার মতন ভক্তেরাই। কেমন? ন তথা মে প্রিয়তম আত্মজনীর ন শঙ্কর ন চ সংকর্ষণ ন শ্রী নৈর্বাত্মা চ যথাভবন। হে উদ্ধব, আমার ভক্ত তুমি মৈত্রেয় বিদুর এতদ ব্যতিরেকে পৃথিবীতে আরো আরো যত যত ভক্তেরা আছে, যারা আমাগত প্রাণ মদগত চিত্ত, তারা আমার কাছে অতি প্রিয়, অতি প্রিয়। জানো কেমন প্রিয়? আত্মজনীর ন শঙ্কর, আত্মজনী আত্মসমতুল্য ব্রহ্মাজি আমার কাছে অত প্রিয় নয়। সেই ভগবান শঙ্কর সেও আমি, সেও আমার কাছে অত প্রিয় নয়। নচ শঙ্কর্ষণ, সেই শঙ্কর্ষণ দেব তিনি আমার কত প্রিয়, কিন্তু তিনিও আমার কাছে অত প্রিয় নন। ন শ্রী, এমনকি আমার সহধর্মিণী যে লক্ষ্মী দেবী মানে শ্রী, তিনিও আমার অত প্রিয় নন। নৈর্বাত্মা, এমনকি আমার আত্মা পর্যন্ত আমার কাছে অত প্রিয় নয়, যত প্রিয় আমার ভক্ত আমার কাছে। ভক্তই আমার প্রাণ, ভক্তই আমার সব সম্বল, সেই ভক্ত হচ্ছে আমার অতি প্রিয় গো। ন সাধয়তি মাং যোগ না সংখন ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। হে উদ্ধব, ভক্তি করলে আমি তার কাছে একেবারে গলে যাই, তার কাছে বিকৃত হয়ে যাই, সেই যোগ সেই সাধনা সেই সাংখ্য সেই বেদাধ্যায়ন সেই তপস্যা ইত্যাদি আমাকে সন্তুষ্ট করতে পারে না। যারা ভক্তি শ্রদ্ধা সহকারে আমার কথা শ্রবণ করে তারাই আমার সব থেকে বেশি প্রিয়। হে উদ্ধব, আমি তোমাকে যত যত অসঙ্গের কথা বলেছি, কুসঙ্গের কথা বলেছি, তন্মধ্যে জানো তো সবচেয়ে কোন কুসঙ্গ মানুষকে ডুবিয়ে দেয়? স্ত্রীণাং স্ত্রী সঙ্গিনাং সঙ্গ ত্যাক্তা দুরত আত্মবান ক্ষেমে বিভিক্ত আসিনাস চিন্তয়েন মমতন্দ্রিতা। হে উদ্ধব, যত যত প্রকার কুসঙ্গ এই পৃথিবীতে আছে, চুরি করা, ডাকাতি করা, মদ্যপান করা, কারোর সঙ্গে প্রবঞ্চনা করা, কারো সম্পত্তি লুট করে নেওয়া, এতে জীব যত অধোগতিতে না যায়, তার থেকে সবচেয়ে বেশি অধোগতিতে যায় কোথায় জানো তো? স্ত্রীণাং স্ত্রী সঙ্গিনাং সঙ্গং ত্যক্ত্বা দুরত আত্মবান। স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকতে হবে। বলছেন স্ত্রী সঙ্গে থেকে দূরে থাকবে, স্বামী স্ত্রী সম্বন্ধ রয়েছে, বলছেন সেখানে নয়। যারা বিশেষত যারা পরস্ত্রীর সঙ্গ করে তাদের সঙ্গকে সর্বদা পরিত্যাগ করতে হবে। হে উদ্ধব, যত যত প্রকার কুসঙ্গ আছে, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যারা স্ত্রী সঙ্গী হয় পরস্ত্রীর সঙ্গ যারা করে তারা সম্পূর্ণরূপে অসাধু। তার তিলক, তার মালা, দাদুসঙ্গে তিলক ধারণ, ভজন সাধন সব তার অযথা। অম্বিধ ব্যক্তির সঙ্গ যারা করবে তাদের একেবারে অধোগতি প্রাপ্ত হবে। অতএব হে উদ্ধব সাবধান, এদের থেকে দূরে থাকবে। ন ততস্য ভবেত ক্লেশ বন্ধুশ্চান্য প্রসঙ্গত যোষিত সংজ্ঞাতে যথা পুংস যথা তৎসঙ্গী সঙ্গত। ওই একই কথা যেটা আমি অনুবাদ আগেই বললাম, যত যত প্রকার কুসঙ্গ আছে পরিত্রী সঙ্গ যারা করে তাদের সঙ্গকে সর্বথা ত্যাগ। কেউ যদি তার মালা করতে হবে না, জপ করতে হবে না, তিলক করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু এই কুসঙ্গ থেকে যদি দূরে থাকতে পারে তাহলে সে এক জন্মেতেই বিনা ভজনে প্রভুর কাছে যেতে পারবে, একদম পরিষ্কার। আর কি বলছেন? পুত্র দ্বারাপ্ত বন্ধুনাং সঙ্গম পান্থ সঙ্গম অনুদ্দেয়ম বিয়ন্তে স্বপ্ন নিদ্রানুগ যথা। হে উদ্ধব, এই যে ইনি আমার স্ত্রী, ইনি আমার স্বামী, ইনি আমার আত্মীয়, এগুলো কেমন জানো তো? এই সম্বন্ধগুলো যেমন বন্ধুগণের সহিত মিলন, এই যে সম্পর্ক মানুষের চলেছে কেমন? ইনি আমার স্ত্রী, ইনি আমার পুত্র, ইনি আমার পিতা, ইনি আমার মাতা, ইনি আমার কন্যা, ইনি আমার আত্মীয়, ইনি আমার মিত্রগণ, এগুলো কেমন জানো তো? পান্থশালায় মিলনের ন্যায়। পান্থশালা, পথিকশালায় হঠাৎ ঝড় বৃষ্টি নেমেছে, সকলে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করেছে, আপনিও গেলেন, সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক হলো। হওয়ার পরে যখন সেই আকাশের দুরবস্থা কেটে গেল, যে যার মতো কেটে পড়ল, তা এই যে সাংসারিক যে সম্বন্ধ, এটা হচ্ছে স্বপ্ন যেমন নিদ্রাভঙ্গে নষ্ট হয় দেহান্তে, মারা গেলে দেখবেন কেউ কারো নয়, আপনার জন্য ওই এক দুদিন হয়তো মনে পড়েছিল, তারা বুঝতে পেরেছে যে এই গাধাটা ছিল বা হয়তো পিতা ছিল, মানে গাধার মতো খেটে মানুষ করেছে তো, কত কষ্ট করে, কত রকম বুদ্ধি প্রয়োগ করে, অর্থ উপার্জন করে, তাহলে গাধার মতো খাটনি বলা হয়েছে, করে আমাদের মানুষ করেছিল, তাই তারা অল্প ক্ষণিকের জন্য এক দুদিন, এক দুদিন পরেই সে ভুলেই যায়। যথা স্বপ্ন নিদ্রাগত যথা, স্বপ্ন দেখতে দেখে যখন নিদ্রাভঙ্গ হয়, আরে এ তো মিথ্যা, তাই এই সংসারটা ঠিক তদনুরূপ, এতে কিছু নেই, এতে আসক্তি হলে চলবে না। ইত্থম পরিমিতান মুক্ত গৃহেষু তিথিবাদ বসন ন গৃহের অনুবদ্ধে তো নির্মম নিরহংকৃতা। হে উদ্ধব, ঠিক আছে, যারা সংসারী তারা যে একেবারে নগণ্য ব্যক্তি তা নয়, তারা যদি না থাকে তাহলে আমার ভক্ত কি করে হবে, সৃষ্টির তো প্রয়োজন। কিন্তু প্রত্যেকেরই সেই সংসারে থেকে কেমন থাকতে হবে, মমতা শূন্য নিরঙ্কৃত হয়ে অতিথির ন্যায় গৃহে বাস করবে, গৃহে সে আসক্তি হবে না। তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তি গৃহে থেকেও স্ত্রী পুত্র পুত্রীতে পিতামাতায় আসক্ত চিত্ত নয়, সে ব্যক্তি সাধু। সে গৃহেই থাক, আশ্রমেই থাক, বনেই থাক, হিমালয়ের গিয়ে থাক, হিমালয়ের গুফায় গিয়ে থাক, সে সাধু ব্যক্তি। আর কি বলছেন, অনেকে চিন্তা করে, অহমে পিতরৌ বৃদ্ধৌ ভার্যা বালাত্মজাত্মজা অনাথা মামৃতে দিনা কথম জীবন্তি দুঃখিতা। যারা চিন্তা করে, কি আশ্চর্য, মানে খেদপূর্বক, অহ আমার বৃদ্ধ পিতামাতা ভার্যা মানে স্ত্রী, আমার শিশুগণ কিভাবে জীবন ধারণ করবে। যারা এইরূপ ভাবে, শুধু ভাবে যারা, তারা মৃত্যুর পর হে উদ্ধব তামসী জনি প্রাপ্ত হয়। অতএব যারা এই বৈরাগ্য ধর্মকে আশ্রয় করে, বৈরাগী হয়ে যারা এখান থেকে হয়তো হরি কথা বলে দুটো দক্ষিণা পেয়ে গৃহে প্রেরণ করছে, নিজের কন্যাদের বিবাহ দিচ্ছে, নিজের পুত্রের বিবাহ দিয়ে আসছে, এদের একবারে কোন গতি, এ শাস্ত্রের বাইরে। এগুলো কোনো বৈরাগী নয়, এরা এরা হচ্ছে ব্যাপারী বণিক। পরিষ্কার কথা, এখনকার দিনে পরিষ্কার কথা বললে এটা তো থাকবে না। অথচ আমাদের সম্প্রদায়ে, আমাদের সমাজে এগুলোই বেশ। এগুলোর বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, অপরাধ হয়ে যাবে। যদি উচিত কথা বলে, অপরাধ হয়ে গেছে। সম্প্রদায় কখন টিকে থাকে? সম্প্রদায়ের শাসন ব্যবস্থা যতক্ষণ ভালো থাকে। সম্প্রদায়ের, যে যে সম্প্রদায়ের শাসন ব্যবস্থা নেই, তা সব অধোগতিতে চলে যায়, ওদের কোনো মূল্যই থাকে না। যাক, এ সমস্ত আবার সব সাম্প্রদায়িক কথা, আমরা মূলের ভেতরে যেমন শুনছি তেমনই আস। অতএব যোগের কথা ভগবান বর্ণনা করলেন, বর্ণাশ্রম বিভাগ, জ্যোতিধর্মের কথা, কল্যাণ সময়ের ভেদ, ভক্তি জ্ঞান ক্রিয়াযোগ এবং গুণ দোষাদির বর্ণনা করতে করতে প্রভু সম্মুখে কি বলছেন, তিনি ভিক্ষু গীতা নামক একটি অধ্যায় চলে আসতেন। বলছেন, হে উদ্ধব দেখো, শুধু যক্ষ বৃত্তি অবলম্বন করলে হবে না। জানো তো, অবন্তিকাপুরী মানে উজ্জয়িনীতে এক ব্রাহ্মণ থাক, তার কাজ ছিল কৃষিকার্য, অনেক জমি জমা ছিল। তা সে একবার করেছে কি, ওই অনেক ধন একত্রিত করেছে। কিভাবে? সে না তো তার সহধর্মিণীকে একটা ভালো কাপড় কিনে দিত, না পুত্র কন্যা আত্মীয়দের সেবা করত। যক্ষ বৃত্তি, যেন তেন প্রকারেণ অর্থ সংগ্রহ করে সে অনেক সম্পত্তির অধিকারী হয়ে বসত। এমনকি নিজেও খেত না, কাউকে খেতেও দিত না। তাতে সকলে ভীষণভাবে অসন্তুষ্ট, যে দেখো এই ব্যক্তি, সে আমার পিতা, সে আমার কাকা, সে আমার দাদু ইত্যাদি সম্বন্ধ রয়েছে, অথচ সে আমাদের কিছু দেয় না। তাই তারাও মানে কোপযুক্ত হয়ে থাক, তারাও কোপযুক্ত হয়ে থাক। দেখতে দেখতে যখন সে একেবারে বৃদ্ধ হয়ে গেল ব্রাহ্মণ, অনেক অর্থ করে ফেলেছে, এক সময় কি করলো, যখন সেই দেশের রাজা বুঝতে পারলো এর কাছে এত অর্থ আছে, তখন সেই রাজার লোকজনেরা এসে ভাগ নিয়ে চলে গেল। মানে পরিষ্কার কথা হচ্ছে, যেমন এই জগতে এখন যদি আপনার কাছে অনেক সম্পত্তি থাকে, ইনকাম ট্যাক্সওয়ালারা এসে তার থেকে নিয়ে যাবে, মানে রাজা নিয়ে যাচ্ছে, তা রাজার লোকেরা কিছু অর্থ নিয়ে চলে গেল। এই সুযোগে যখন ডাকাতেরা জানতে পারলো যে রাজারা এত সম্পত্তি পেয়েছে, ডাকাতিরা খানিকটা লুট করল, আর অবশিষ্ট সেই অবসরে তার আত্মীয় বর্গেরা দেখল যে এই সে তো আমাদের কিছুই দেয় না, অতএব তার গুপ্ত ধন যেখানে ছিল তারা যে যেখানে পেরেছে তুলে নিয়ে চলে গেল। এবারে তার কাছে আর কিছু নেই। তখন সেই ব্রাহ্মণ ভিখারী হয়ে গেল, সে ওই অবন্তিকাপুরীতে উজ্জয়িনীতে ইতস্তত ভ্রমণ করতে থাকে। সেখানে শিপ্রা নদী আদিও রয়েছে, নদীর তীরে তীরে ভ্রমণ করে। কিন্তু হে উদ্ধব, দৈবক্রমে তার মধ্যে বৈরাগ্য জেগে উঠল। এটাও সকলের হয় না, আমার কৃপাতেই ওই ব্রাহ্মণের হয়েছে। তাই সে বৈরাগ্য ধর্মকে অবলম্বন করল, মানে সন্ন্যাস আশ্রয় করল। লোকে তাকে দেখে কত নিন্দা করে তা ভাষায় বর্ণনা করা যাবে। সে কি করে, ওই নদীর পাড়ে পাড়ে থাকে, গাছের তলায় থাকে, খিদা লাগলে দুটো ভিক্ষা করতে যায়, অত ধনী। ভিক্ষা করতে গেলেও লোকে দিতে চায় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। বলেন, আরে এই ব্রাহ্মণকে কিছু দেওয়া উচিত নয়, এ যখন ধনাঢ্য ছিল সে কখনো কাউকে দুয়ানাও দিত না, অতএব এর এখন সব শেষ হয়ে গেছে, রাজারা কিছু নিয়ে গেছে ধন, ডাকাতেরা লুণ্ঠন করে নিয়েছে, আত্মীয় স্বজনেরা ফাঁক বুঝে সব ধন সম্পত্তি হরণ করেছে, অতএব এখন ভিখারি হয়ে গেছে। তাই সেই সুযোগটাও কাজে লাগিয়ে সে সাধুর বেশ ধারণ করেছে, ভণ্ড দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার যারা জানে না, দয়ালু, চলো গৃহে আসলে ভিখারিকেও কিছু দিতে হয়, সেই হিসাবে তাকে দুটো রুটি বা অন্ন থাকলে দিয়ে বিদায় করে। সমস্ত যুবক যুবতী বালকেরা বালিকারা তার পেছনে পড়ে, বলে দেখো দেখো এ ভণ্ড, এ এত দুষ্ট যে এখন ভিখারি হয়ে গিয়ে আবার লাল কাপড় পরে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ সে বসে আছে নদীর পাড়ে, গিয়ে তার মাথায় পেচ্ছাপ করে দিচ্ছে, তার গায়ে নিষ্ঠিবন মানে থুতু ফেলে দিচ্ছে, তারপরে তার হাত ধরে চিৎ করে ফেলে দেয়, তিন চারজন মিলে তার পা ধরে টেনে নিয়ে চলে যায়, তার জিনিসপত্র যে যেখানে পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে, কি আর থাকবে, ওই লোটা ঘটি কম্বল যা থাকে। তারপরে তাকে কি করলো, যেমন পাখির পায়ে দড়ি দিয়ে বেঁধে বালকেরা খেলা করে, তাকে রজ্জু বন্ধন করে কোনো গাছের সঙ্গে বেঁধে রেখে, আবার কেউ কেউ করে কি, নিজেদের গোশালা হয়তো গরু থাকে না, তার ভেতরে ধরে নিয়ে গিয়ে তার ভেতরে পুরে তিন চার দিন আটকে রাখ। কিন্তু হে উদ্ধব, সে আমার কৃপায় তার মধ্যে এই জ্ঞান এসে উপস্থিত হলো যে আমি যেমন কর্ম করেছি তার ফল পাচ্ছি, অতএব এটাই আমার প্রাপ্তি, এটাই আমার প্রাপ্য। এটা যখন সে চিন্তা করত না হে উদ্ধব, তার কোনো দুঃখ হতো না, কোনো গ্লানি হতো না, সে চিন্তা করছে আমি প্রারব্ধই এমন করেছি, কর্মই এমন করেছি, এটাই ঠিক। কোনো কোনো বালকেরা তার শরীরে পাদপ্রহার পর্যন্ত করত, তথাপি কোনো বিকার। হে উদ্ধব, এইভাবে নির্বিকার নিষ্কাম হয়ে সেই যজ্ঞবৃত্তি সম্পন্ন হয়েছিল যে ব্রাহ্মণ, সে অন্তিম সময়ে আমাতে সমস্ত কিছু সমর্পণ করে আর যত সুবিধা অসুবিধা শীত গ্রীষ্ম বর্ষা ঋতু দুঃখ কষ্টকে সে সহন করে নিয়ে এটাই চিন্তা করত যে এটা আমার প্রাপ্য। অন্তিম সময়ে জানো তো হে উদ্ধব, সে আমাতেই সমস্ত কিছু সমর্পণ করে আমার চিন্তা করতে করতে সাধু সঙ্গ করতে করতে আমার কথা শুনতে শুনতে দেহত্যাগের পরে আমারই ধাম প্রাপ্ত হয়েছে। এইভাবে তিনি সেই ব্রাহ্মণের কথা বর্ণনা করলেন। তারপরে তিনি সাংখ্যযোগের কথা বললেন। সাংখ্যযোগের কথা বলতে বলতে তিনি ঐল সম্রাট পুরুরবার কথা বলতে আরম্ভ করলেন। এই ঐল সম্রাট পুরুরবা আমরা অন্য স্কন্ধে শ্রবণ করেছিলাম যে উর্বশীকে বিবাহ করেছিল, তার শর্ত ছিল দুটি মেষ ছিল তাদের রক্ষা করা, আরেকটা শর্ত ছিল তাকে যখন উলঙ্গ অবস্থায় দেখবে সেদিন সেই উর্বশী তাকে ত্যাগ করে চলে যাবে। সেই ঐল সম্রাট পুরুরবা সেই উর্বশীর চিন্তা করতে করতে তপস্যা করতে করতে সেই উর্বশীরই ধাম প্রাপ্ত, উর্বশীদের লোক সেই গন্ধর্ব লোক প্রাপ্ত। সেখানে গিয়ে সে খুব ভালোই আছে, কিন্তু তার মধ্যে এক গ্লানি এসে উৎপন্ন হল, ভয়ঙ্কর গ্লানি এসে উৎপন্ন হল যে দেখো আমি কোথায় ঐলপুত্র ইলাপুত্র ঐল সম্রাট নামে আমি প্রসিদ্ধ, আমি আজ এক উর্বশীর চক্রে পড়ে আমি আমার পূর্বপুরুষকে ছেড়ে আমি এই গন্ধর্ব লোক প্রাপ্ত হয়েছি, এ আমার ঠিক নয়, এটা আমার মানে মহাভুল, প্রভু আমাকে ওই পৃথিবীতে পাঠিয়েছিলেন সৎকর্ম করব সুন্দর কর্ম করব, কিন্তু আমি তা করতে পারলাম তা আমি করতে পারিনি, তাই খুব মন খারাপ যে এটা আমি ঠিক করিনি, আমি এখানে সর্বদাই ভোগে মর্ত ধনৈষদে মর্ততা প্রাপ্ত হয়েছি, না না এ কোনো প্রকারেই ঠিক নয়। তাই সে চিন্তা করছে আর বলছে, কিং বিদ্যায়া কিং তপসা কিং ত্যাগেন শ্রুতেন বা কিং বিবিক্তেন মৌনেন স্ত্রীবীর্যস্য মনোহৃতম। অতএব হে উদ্ধব, সেই পুরুরবা মানে সেই ঐল সম্রাট পুরুরবা সে কি বলছে, কি বিদ্যা কি তপস্যা কি ত্যাগ কি শ্রুতি কি স্মৃতির জ্ঞান, যার মন সর্বদাই স্ত্রীতে অনুধাবিত চিন্তিত তার সমস্ত কিছুই বৃথা, তার যত তপস্যা যত বিদ্যা যত ত্যাগ যত শাস্ত্রজ্ঞান সব বৃথা। যস্য বীর্যস্য মনোহৃতম স্ত্রী বীর্যস্য মনোহৃতম, স্ত্রীগণের চিন্তা যারা সর্বদাই তৎপর তাদের সমস্ত কিছু অযথা। তারপরে জানো উদ্ধব, এই পুরুরবা সেই লোক ত্যাগ করে আমাতে সমস্ত কিছু সমর্পণ করে স্বেচ্ছায় সর্বত্র ঘুরে ঘুরে আমার কথা বর্ণনা করে সেও আমার ধাম প্রাপ্ত হয়েছিল। হে উদ্ধব দেখো আমি কোথায় কোথায় বিশেষ রূপে আছি, আমি আকাশে বাতাসে জীবে জন্তু জানোয়ারে মনুষ্যের মধ্যে পশুপক্ষীর মধ্যে সমস্ত জীবের মধ্যে আমি, তন্মধ্যে আমি আবার বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় আছি তা শ্রবণ করো, আমি সর্বভূতের আত্মা শরীর ও ঈশ্বর গমনশীলের গতি, আমি কাল আমি সাম্য বা প্রকৃতি, হে উদ্ধব আমি মহত্তত্ত্ব আমি হিরণ্যগর্ভ আমি প্রণব, অক্ষরের মধ্যে আমি অকার, মন্ত্র মধ্যে হে উদ্ধব আমি গায়ত্রী, দেবতাগণ মধ্যে আমি দেবরাজ ইন্দ্র, বসুগণের মধ্যে আমি অগ্নি, আদিত্যগণ মধ্যে আমি বিষ্ণু মানে বামন, আর রুদ্রগণ মধ্যে আমি নীল লোহিত, মহর্ষিগণ মধ্যে আমি ভৃগু, রাজর্ষিগণ মধ্যে আমি মনু, আর দেবর্ষিগণ মধ্যে আমি নারদ, আর কামধেনু ধেনুগণের মধ্যে আমি কামধেনু, আর সিদ্ধগণের মধ্যে আমি কপিলদেব, পক্ষীকুলের মধ্যে আমি গরুর, আর প্রজাপতি মধ্যে আমি দক্ষ, পিতৃগণ মধ্যে আমি অর্যম্মা, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, নক্ষত্র ও ঔষধি সকলের মধ্যে আমি চন্দ্র, যক্ষদের মধ্যে আমি কুবের, ধনপতি কুবের, আর গজেন্দ্র মধ্যে আমি ঐরাবত, জলবাসুদের মধ্যে আমি বরুণ দেবতা, দীপ্তিশালী মধ্যে আমি সূর্যদেব, মানবগণের মধ্যে আমি রাজা, অশ্বগণের মধ্যে আমি উচ্চৈশ্রবা, ধাতুনাম অশ্মি কাঞ্চনম, সমস্ত ধাতুগণের মধ্যে আমি স্বর্ণ, অর্থাৎ সমস্ত ধাতুর মধ্যে স্বর্ণ শ্রেষ্ঠ। আমরা মানে সেই পরীক্ষিতে যখন ব্রহ্মসাপ লেগেছিল আমরা সেখানে এর বিভেদ করেছিলাম, যে সেখানে বলছেন যে স্বর্ণের মধ্যে কলি, আবার এখানে বলছেন ধাতু নাম তুমি কাঞ্চনাম, স্বর্ণের মধ্যে আমি, তা সেই যে দুটো ভেদ, অসৎ উপায়ে ধন উপার্জিত পয়সায় অর্থে কেউ যদি স্বর্ণাদি ক্রয় করে তাতে কলির বাস, সৎভাবে উপার্জিত অর্থে কেউ যদি স্বর্ণ অলঙ্কার তৈরি করে প্রভুর প্রসাদী করে ধারণ করে তাহলে তার মধ্যে প্রভুর বাস, ধাতু নাম অস্মি কাঞ্চনাম। দণ্ডকর্তার মধ্যে আমি সাক্ষাৎ যমরাজ, আর সর্পগণ মধ্যে আমি বাসুকী নাম, এইভাবে তিনি বর্ণনা করলেন। আর বলছেন হে উদ্ধব, তুমি যে অবস্থাতেই থাকো না কেন আগ্রহের সঙ্গে আমার ভজন করবে, উৎসাহ উদ্যম। সে প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে, পদ্মপুরাণ দেবর্ষি নারদ তিনি একবার যাচ্ছিলেন বদ্রিকাশ্রমে, যেতে যেতে দুজন একেবারে ইষ্টপুষ্ট বলিষ্ঠ সুন্দর সাধক তারা তপস্যা করছে, একজন বটবৃক্ষের তলায় আসন পেতে একেবারে প্রভু ধ্যানে ধ্যায়িত, আরেকজন তেঁতুল বৃক্ষ তলে প্রভু ধ্যান করছে। এখানে নীতিশাস্ত্রে বলা হয়েছে কি, উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথই নই সুপ্তস্য সিংহস্য মুখে মৃগা। কেমন উদ্যমের দ্বারা কার্য সিদ্ধি হয়ে থাকে, উদ্যম নহি মনোরথই, কেবল মনের দ্বারা দ্বারা আমি সব কিছু করবো তা হবে না, সাধন করতে গেলে উদ্যমের প্রয়োজন। কেমন, যেমন সিংহ মহাপরাক্রমী হয়, তা সেই সিংহ সে যদি মনে করে আমি হা করে থাকবো, হরিণ এসে আমার মুখের মধ্যে এসে ঢুকবে আর আমি খাবো, তা কিন্তু হবে না, তাকে উদ্যম, তার পরাক্রম দ্বারা ওই হরিণকে শিকার করতে হয়। তার ঠিক সাধনটাও তদনুরূপ, পদ্মপুরাণে বর্ণিত হয়েছে দুই সাধক, একজন তেঁতুল বৃক্ষ তলে একজন বট বৃক্ষ তলে তপস্যা করছেন, বহুকাল হয়ে গেছে। দেবর্ষি নারদ তিনি বদ্রিকাশ্রমে যাচ্ছিলেন, তাদের কাছে আসলেন, বট বৃক্ষে তেঁতুল বৃক্ষে যিনি আছেন তিনি তো দেবর্ষি নারদের দর্শন পেয়ে গদগদ হয়ে বলছেন যে হে দেবর্ষে, আমি ধন্য, আপনার দর্শন মানে তো মানুষের জীবন ধন্য, তা আপনি কোথায় যাচ্ছেন? বলছেন আমি প্রভুর ধামে যাচ্ছি বদ্রীনাথ, ওনার সঙ্গে কিছু কাজ আছে, কথাবার্তা আছে আমার। তা সাধক বলছেন হে দেবর্ষে, আমি যে তপস্যা করছি আমি কি প্রভুকে প্রাপ্ত হব, প্রভুকে পাব, প্রভুকে একটু কৃপা করে যদি আপনি জিজ্ঞাসা করেন। বলছেন হ্যাঁ হ্যাঁ, তাতে কেন জিজ্ঞাসা করব না, আমার কাজই এগুলো, আমি জিজ্ঞাসা করব। এবার তেঁতুল তলায় যখন গিয়েছেন সেই সাধক তো খুব আনন্দিত চিত্তে তাকে দণ্ডবাদ প্রণাম করে বলছেন হে দেবর্ষে, আপনি কৃপা করে এসেছেন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? বলছে না না, সেবা টেবার দরকার নেই, আমি তো এমনি দেখতে এলাম তোমাদের, আমি প্রভুর কাছে যাচ্ছি তো, তাই দেখলাম উপর থেকে তোমরা তপস্যা করছো তাই এসেছি। বলছেন আচ্ছা খুব ভালো হয়েছে, আপনি কৃপা করে না নারায়ণকে জিজ্ঞাসা করবেন যে আমি তাকে পাব। বলছেন হ্যাঁ ভাই জিজ্ঞাসা করুন, কোনো অসুবিধা নেই। দেবর্ষি নারদ সেখান থেকে বদ্রীনাথে গেলেন, নিজ কার্যাদি প্রভুর সঙ্গে সুসম্পন্ন করার পরে প্রভুকে বলছেন যে প্রভু দুই ভক্ত, বলছেন কোথায়? বলছেন ওই হিমালয়ের পাদদেশে। প্রভু চোখটা একটু বন্ধ করলেন, সর্বান্তর্যামী ভগবান বলছেন হা দেখতে পাচ্ছি বলো। বলছেন প্রভু দুজন ভক্ত, ওনারা দুজন আমাকে জিজ্ঞাসা করেছেন, মানে আপনাকে বলতে বলেছেন যে তারা আপনাকে পাবে কবে। প্রভু চক্ষু বন্ধ করে যোগ অবলম্বন করে বলছেন দেখো যে বটবৃক্ষের তলায় বসে আছে, ওই বটবৃক্ষে যতগুলি পাতা আছে ততবার ওকে জন্ম নিতে হবে আর আমার ভজন করতে হবে, তাহলে আমাকে পাবে। বলছেন প্রভু আর ওই তেঁতুল গাছে? বলছেন ও কেন, ওই একই কথা, তেঁতুল গাছের যত পাতা আছে অতবার ওকে জন্ম নিতে হবে আর আমার ভজন করতে হবে, তারপরে আমাকে পাবে, এটা বলে দিই। বলছেন যো আজ্ঞা প্রভু। দেবর্ষি নারদ বটবৃক্ষের তলায় যিনি ছিলেন পাশাপাশি, আগে ওনার কাছে গেলেন, উনি তো একেবারে আনন্দে লাফিয়ে উঠলেন, দেবর্ষি নারদকে সাষ্টাঙ্গে প্রণাম করে গড়াগড়ি দিলেন, দিয়ে দাঁড়িয়ে বলছেন প্রভু আপনি জিজ্ঞাসা করেছিলেন নারায়ণ প্রভুকে? বলছেন হ্যাঁ জিজ্ঞাসা করেছি, আমি কবে পাব? বলছেন উনি বললেন এই যে বটগাছটা আবার হবে এই ভাগবত নিবাসের অর্ধেক জোড়া হবে, বলছেন এই বটবৃক্ষে যত পাতা আছে ততবার তোমাকে জন্ম নিতে হবে আর ততবার তোমাকে ওই ওই জন্মে তোমাকে প্রভুর ভজন করতে হবে, তাহলে তুমি প্রভুকে পাও। বলছেন সে কি, এই বটবৃক্ষে এত পাতা এতবার জন্ম, ওয়া তাহলে প্রভুর ভজন করে কোনো লাভ নেই। সে যা চট আর হরিণের চামড়া টামড়া যা ছিল সুন্দরভাবে গোল করে বেঁধে পিঠে বেঁধে বলছেন বাড়ি গিয়ে সংসার করে, এবারে সে বাড়ি চলে আস। বললেন ও দরকার নেই, এই বটবৃক্ষের পাতায় কত পাতা, এ তো কোটি কোটি পাতা হবে, অতবার জন্ম নেব, ও দরকার নেই প্রভুর ভজন সাধনে, ওর থেকে এই সংসার করে। এবারে চলে আসলো সঙ্গে সঙ্গে। এবার তেঁতুল তলায় যিনি রয়েছেন সেই তেঁতুল গাছও কত বড়, তাহলে চিন্তা করতে হবে, এ তো সত্যযুগের কথা সব। সেই তেঁতুল গাছে আবার দেখবেন কি একটা পাতা, তার আবার দুই ধারে পাতা পাতা ভরা। এবারে সে যে কত কোটি পাতা হবে তার তো কোনো ঠিক নেই, ও তো একবারে অর্বুদ অর্বুদ পাতা। তাকে তার কাছে গিয়েছেন দেবর্ষি, গিয়ে তার তো আনন্দের আর শেষ নেই। বলছেন প্রভু প্রভু আপনি জিজ্ঞাসা করেছিলেন নারায়ণ প্রভুকে? বলছেন হ্যাঁ ভাই জিজ্ঞাসা করেছি। কি বললেন কি বললেন তিনি আমাকে বলুন, আমার শোনার জন্য না, আমার একবারে কানটা একবারে খাড়া হয়ে আছে। বলছেন তিনি বলেছেন যে এই তেঁতুল বৃক্ষে যত পত্র আছে অতবার তোমাকে জন্ম নিতে হবে। বলছেন তাতে আপত্তি নেই, আমি পাবো তো? বলছেন হ্যাঁ তুমি পাবে তো। বলছে সে তেঁতুল গাছ কেন, আরো দুই চারটে তেঁতুল গাছ হোক না তাতে আপত্তি নেই, আমি পাবো প্রভু বলেছেন? বলছেন হ্যাঁ তুমি পাবে। এবারে সে আনন্দে নৃত্য করতে করতে একবারে আত্মবিভোর হয়ে প্রভুর সংকীর্তন করছেন আর নৃত্য করছেন। দেবর্ষি নারদ তো কেটে পড়লেন যে পাগল হয়ে গেছে, প্রভুকে পাবে বলেছে। এবারে সে পাগলের মতো উদ্দণ্ড নৃত্য করতে করতে তার হৃদয়ের মধ্যে অঙ্কিত হয়ে গেছে, স্পট হয়ে গেছে যে প্রভু বলেছে আমি তাকে পাবো। এবারে সে কত কত জন্ম ধরে যে নৃত্য করছে আর কত কতবার জন্ম নিচ্ছে সে নিজেও জানে, যেখানেই যখনই জন্ম হচ্ছে তার মধ্যে ওই প্রভু বলেছে নারদ বলেছে যে তুমি পাবে, সেই আনন্দে আত্মবিভোর হয়ে তার কোটি কোটি জন্ম মনে হয় যেন নিমেষের মধ্যে অতিবাহিত হয়ে গেল, সে বুঝতেই পারলো অন্তিম সময়ে সে প্রভুকেই প্রাপ্ত। তা এখানে উদ্যম, এই হরিকথা শুনবো, প্রাতকালে উঠবো, মঙ্গলা দর্শন করব, নাম জপ সংখ্যা পূর্ণ করব, এই যে উদ্যম, এই উদ্যম যাদের মধ্যে নেই তারা প্রভুকে কি করে পাবে? ওই তো বটগাছের তলায় যিনি বসেছিলেন সব বেঁধে টেঁধে নিয়ে অধোগতিতেই যাবে। এখানে উদ্ধবকে বলছেন প্রভু সম্মুখে, হে উদ্ধব আমার গুণগ্রাম করো, আমার ভজন করো সল্লাসে, উল্লাসের সঙ্গে, উদ্যমের সঙ্গে। উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথই, উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধি হয়, কেবল মনে মনে চিন্তা করলেই কার্য সিদ্ধি হয় না। এখানে উদ্যমের প্রাধান্যতা দেওয়া হয়েছে। এইভাবে প্রভুর থেকে সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে সেখান থেকে বিদুরজি, সেখান থেকে উদ্ধবজি মহারাজকে বিদায় দিচ্ছেন, বলছেন হে উদ্ধব এই আমি তোমাকে সম্পূর্ণ জ্ঞান বর্ণনা করে আমি তোমাকে শ্রবণ করালাম, আরেকটি কথা তুমি অন্তিমকালে শুনে যাও, সর্বদা না সাধু সঙ্গের মধ্যে থেকো, অসাধুদের মধ্যে থেকো না, দাম্ভিক দুরাচারী কপটতা, সে যদি সাধু বেশধারী হয় তার থেকে দূরে থাকো। যারা বাস্তবিক সাধু তাদের লক্ষণ হচ্ছে সৎ চিত্ত, সরল প্রবৃত্তির মন, তাদের কাছে থেকো, সাধু সঙ্গে থেকো উদ্ধব, এদিকে ওদিকে ভ্রমণ করবে না, এদিকে ওদিকে আমার মায়া, কিন্তু সাধুদের কাছে মায়া যেতে পারে না। অন্তিম শ্লোকটি আমরা শ্রবণ করছি, যতপশ্রয় মানুষ্য ভগবন্তম বিভাবসম শীতভয়ম শীতম্ভয়ম তমপ্যেতি সাধুং সংসেবতা তথা। হে উদ্ধব সাধুর কাছে থাকলে কি হবে জানো? বলছেন কি হবে প্রভু? বলছেন অগ্নিদেব আগুনকে কেউ যদি আশ্রয় করে তাহলে কি হবে? তার সেখানে শীত লাগবে না, শীতের দিনে আগুনটা জ্বালিয়ে রাখুন চতুর্দিকে, শীত লাগবে না আর অন্ধকার থাকবে না, সেখানে কোনো হিংস্র জন্তু যেন আর ভয়ে গমন করতে পারবে না, আমার মায়া যেতে পারবে না। এর অর্থ হচ্ছে আর সাধুগণের সেবা করলে ঠিক তেমনই সংসার ভয় আর অজ্ঞানতা নাশ হয়ে, অতএব সর্বদা সাধুগণের সান্নিধ্যে থাকবে, সাধুরা অগ্নিবধ, তাদের কাছে থাকলে না শীত বোঝা যাবে, না গরম বোঝা যাবে, না দুঃখ বোঝা যাবে, না কষ্ট বোঝা যাবে, না সেখানে অন্ধকার মানে অজ্ঞান থাকবে, সেখানে একেবারে নির্ভীকভাবে তুমি থাকতে পারবে। অসৎসঙ্গ ত্যাগ করে তুমি সাধু সঙ্গে থেকো, এই কথা বললেন হে উদ্ধব এবারে আমার সদামে গমনের সময় উপস্থিত হয়েছে, তুমি এখন যে পরিস্থিতি হবে তোমাকে আর দেখার দরকার নেই। উদ্ধব অস্ত্র বিসর্জন করতে করতে প্রভুর সেই চরণ পাদুকা দুটি প্রার্থনা করে নিয়ে নিজের মস্তক উপরে রেখে দুই হাত দিয়ে ধারণ করে তিনি কীর্তন করতে করতে প্রভুকে প্রণাম, প্রভুকে প্রদক্ষিণ করে তিনি চললেন বদ্রীনাথের দিকে। যেতে যেতে তিনি এই শ্রীধাম বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছিলেন, ভাবের আবেগে এই যমুনার তীরে ভ্রমণরত বিদুরজির সঙ্গে তার সাক্ষাৎ হল। বিদুরজিকে অনেক কথা শ্রবণ করালেন আর বললেন প্রভু তো এখন চলে যাবেন তাই আমাকে বিদায় দিয়েছেন, হে বিদুর তুমি প্রভুর পরম ভক্ত, তুমি তো সাক্ষাৎ যমরাজ, তিনি আমাদের শ্রবণ করিয়েছেন, আমরা তো তা পূর্বেই শ্রবণ করেছি অতএব প্রয়োজন নেই, এখন তুমি সাক্ষাৎ যমরাজ, মাণ্ডব্য ঋষির অভিশাপের কারণে তুমি এই মর্তে 100 বছরের জন্য দাসীপুত্র রূপে জন্ম নিয়ে ভ্রমণ করছ, আমি সব জানি। তাকে অনেক তত্ত্ব কথা বললেন এই বৃন্দাবনে যেটা জ্ঞান গুদলি, আর বললেন হে উদ্ধব আমি প্রভু যে আমাকে এইভাবে স্মরণ করে আপনাদের সব কথা বলেছেন আমি বাস্তবিক নিজেকে ধন্য মনে করছি। এই এইভাবে উদ্ধব তাকে অনেক জ্ঞান উপদেশ প্রদান করার পরে তিনি আবার প্রভুর গুণগ্রাম কীর্তন করতে করতে যাবেন। সে সময় বলছেন যে হে বিদুর, তোমার সঙ্গে যথাসময়ে মহামুনি মৈত্রী ঋষির সাক্ষাৎ হবে হরিদ্বারে গঙ্গার তীরে। তুমি তার থেকে প্রভু যে আমাদের দুজনকে অতি অলৌকিক অতি তত্ত্বমূলক যে সমস্ত কথা আমাদের উপদেশ প্রদান করেছেন তুমিও তা জানতে পারবে। আমি এখন তাহলে আসি, তুমি যথাসময়ে ঋষি মৈত্রের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তিনি প্রভু কর্তৃক উপদেশ প্রাপ্ত হয়েছেন তত্ত্ব কথা তৎসমুদায় তুমিও জানতে পারবে। উদ্ধব প্রভুর লীলাগুণ ও গ্রাম কীর্তন করতে করতে তিনি চলেছেন বদ্রীনাথের পথে। বল বদ্রী বিশাল ভগবান কি জয়। এবারে যথাসময়ে কি হলো, যথাসময়ে বিদুরজি মহারাজ তিনি এই যমুনা তীর ধরে প্রভুর গুণগ্রাম কীর্তন করতে করতে প্রভুর এই অলৌকিক 84 ক্রোশ ব্রজমণ্ডল দর্শন করে ভাবের আবেগে তিনি কখনো রোদন করছেন, কখনো উচ্চৈশ্বরে প্রভুর গুণগ্রাম করছেন, কখনো দুই বাহু তুলে প্রভুর জয়গ্রাম কীর্তন করছেন। আর তিনি এই ব্রজে ঘুরে ঘুরে প্রভুর মানে রাধা গোবিন্দের যে বিহার ভূমি, যে লীলাক্ষেত্র, রাসক্রীড়ার স্থান এবং প্রভুর সেই বাল্যলীলা, গোকুল প্রদেশে যে সমস্ত লীলা আদি হয়েছিল তৎসমুদায় দর্শন করতে করতে তিনি একেবারে আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে এইভাবেই যমুনা তীর দিয়ে তিনি চলে গেলেন হরিদ্বারে। এবারে হরিদ্বারে গিয়ে তিনি সেখানেও প্রভুর চিন্তায় বিভাবিত। অকস্মাৎ সেখানে ঋষি মৈত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হল। এবারে ঋষি মৈত্রীকে দর্শন করে বিদুরজি মহারাজ তিনি তো সাষ্টাঙ্গে প্রণাম করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করে তারপরে তার পদধূলি ধারণ করলেন। ঋষি মৈত্রী এবং বিদুর সংবাদ সেই হরিদ্বারের সুন্দর প্রবাহিতা ত্রিলোককে পবিত্র কারিণী সেই গঙ্গা তীর সমীপে এই কথা হয়েছিল, যেটা হচ্ছে বিদুর মৈত্রী সংবাদ, যা আমরা পূর্ণরূপে এই ভাগবত শ্রবণ করেছি। সেই সমস্ত তত্ত্বকথাই আমরা প্রায় এই এক মাস যাবৎ শ্রবণ করছি। অতএব অধ্যকার দিনের পাঠের সময় অনুযায়ী আমরা পাঠের বিরতি এখানেই দিলাম। আবার যদি আমাদের মহাপ্রভুর তথা গিরীন্দ্র বিহারীর কৃপা হয় আগামী কল্ল ঠিক বেলা 4টার সময় আমরা পুনরায় এই ভাগবত সংহিতা পরবর্তী অংশ, অল্প কিয়ৎ অংশ বাকি আছে যা আমরা আগামী দিন এবং আগামী পরশু শ্রবণ করব, তারপরে আগামী তরশু দিন আমরা স্কন্দ পুরাণোক্ত সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করে পাঠের পূজন এবং পাঠের বিরতি দেব, যার সঙ্গে সঙ্গে আমাদের নিয়ম সেবা অর্থাৎ মাসিক পারায়ণ সুসম্পন্ন হবে। আপনাদের সমস্ত সাধুগণের কৃপাতেই এই মাসিক পারায়ণ সম্পূর্ণ হতে চলেছে, এটা আপনাদেরই কৃপা এবং এখানেই এই ভাগবত নিবাসে বিরাজমান শ্রী শ্রী দাসগোস্বামী পাদের গিরিধারীর কৃপায় আমরা বোধহয় সেই সুঅবসর বা সেই সুঅবসরে আমরা এই এক মাস ব্যাপী এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ করতে চলেছি তাঁরই কৃপায়। সেই সময়ের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষমান। অত অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারে ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী কার্তিক নিয়ম সেবা ব্রত কি যায়, তৃতীয় মাসে পারায়ণ কি যায়, শ্রী বেদব্যাস ভগবান কি যায়, তৃতীয় সুখদেব গোস্বামী পাত কি যায়, তৃতীয় পরীক্ষিত মহারাজ কি যায়, তৃতীয় সুতদেব গোস্বামী পাত কি যায়, তৃতীয় শৌনকাদি ঋষি বৃন্দ কি যায়, উদ্ধবজি মহারাজ কি যায়, বিদুরজি মহারাজ কি যায়, ঋষি মৈত্রেয় কি যায়, ভগবান দ্বারকাধীশ কি যায়, কৃষ্ণচন্দ্র ভগবান কি যায়, আপন আপন গুরুদেব কি যায়, তৃতীয় সিদ্ধ পণ্ডিত বাবা শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি যায়, তৃতীয় কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি যায়, তৃতীয় বিষ্ণুদাস বাবা মহারাজ কি যায়, মহন্ত শ্রী রামগোপাল দাস বাবা মহারাজ কি যায়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি যায়, একাদশ স্কন্দত্ত তত্ত্ব কথা কি যায়, আজকের আনন্দ কি যায়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবো।